গ্রহণের উৎস, তাদের কাছে আমরা প্রচার করতাম। প্রভুপাদ দর্শন দিতেন আর তারপরে আমরা ওদেরকে নিয়ে বসতাম। তো একদিন এরকম একজন অল্প বয়সী একজন সন্ন্যাসী প্রভুপাদের ওখানে দর্শনে এসেছিল। তা আমি প্রভুপাদের দর্শনের পরে তাকে তার সঙ্গে বসে আমি আলোচনা করছিলাম। তো আলোচনা করতে দেখলাম যে ও মায়াবাদী, অর্থাৎ ওদের ধারণা হচ্ছে ব্রহ্মই হচ্ছে জীবনের পারমার্থিক জীবনের পর চরম উদ্দেশ্য এবং মুক্তি হচ্ছে লক্ষ্য। তো আমি ওকে আলোচনা করতে থাকি এবং একসময় আমি শ্রীমৎ ভাগবতের একটি শ্লোকের বিশ্লেষণ করে সেটা ব্যাখ্যা করতে থাকি যে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানম অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি সন্ততি। ব্রহ্মই চরম নয়, ব্রহ্ম থেকেই শুরু। ব্রহ্ম জ্ঞানের মাধ্যমে ব্রহ্ম জ্ঞান লাভ হচ্ছে, ব্রহ্ম দর্শন যোগের, তারপরে জ্ঞান জ্ঞানকে অতিক্রম করে যোগের মাধ্যমে যখন হৃদয়ে অন্তর্মুখী হচ্ছে, যখন জীব অন্তর্মুখী হচ্ছে তখন হৃদয়ে পরমাত্মাকে দর্শন হচ্ছে এবং সেই পরমাত্মা দর্শনের পরে পরমাত্মার কাছে আত্মসমর্পণ ভগবান, সেটি হচ্ছে ভক্তি এবং সেই ভক্তির মাধ্যমে ভগবান রূপে তিনি প্রকাশিত। সেই একই অদ্বয় বস্তু এইভাবে তিনভাবে প্রকাশিত। তো এইভাবে আলোচনা করতে করতে একটু তর্ক তর্কাতর্কি শুরু হয়েছে ওই সাধুর সঙ্গে এবং আমার গলা চড়তে থাকে, ওর গলা চড়তে থাকে, পরে একরকম বেশ বাকবিতণ্ডা শুরু হয় আমাদের মধ্যে। যাই হোক, তারপরে সাধু চলে গেছে, আমি নিচে যেখানে আমরা থাকতাম সে আমার ওখানে গেছি। তো তখন উপেন্দ্রপ্রভু এসে আমাকে বললেন, প্রভুপাদ তোমাকে ডাকছে। তখন আমার হঠাৎ মনে হলো যে আমি এই যে ওর সঙ্গে কথা বলছিলাম সেটা প্রভুপাদের ঘরের ঠিক সামনে বারান্দায়, অর্থাৎ আমি যা বলছিলাম তা সব প্রভুপাদ শুনেছিল, আর এইভাবে আমি ওর সঙ্গে ঝগড়া করেছি, এখন প্রভুপাদ নিশ্চয়ই আমাকে তিরস্কার করবে। আর প্রভুপাদ যখন তিরস্কার করতেন তখন মনে হতো যে সারা পৃথিবী কাঁপতে শুরু করেছে। তো এইভাবে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে প্রায় আমি প্রভুপাদের কাছে গেছি। আমি জানি প্রভুপাদ আমাকে এখন বলবেন তিরস্কার করে। আমি গেছি প্রভুপাদের কাছে, বললাম প্রভুপাদ আপনি আমাকে ডাকছিলেন। প্রভুপাদ বললেন, হ্যাঁ কি করছিলে? আমি বললাম প্রভুপাদ আমি প্রচার করছিলাম। প্রভুপাদ বললেন, ও কি প্রচার করছিলে? বললাম যে এরকম এক সাধু সে ব্রহ্মকেই চরম বলে ভগবানকে অস্বীকার করছিল, তাই ওর সঙ্গে এইভাবে আলোচনা করছিল। তো প্রভুপাদ বললেন, তারপর তুমি তাই কি বললে? আমি সংক্ষেপে বললাম যে আমি বলেছিলাম। বলার পরে প্রভুপাদ চুপ করে চুপ নিঃশব্দে বসে আছে। আমিও আমার মনে হচ্ছে এক্ষুনি হয়তো প্রভুপাদ তিরস্কার করতে শুরু করবেন, আমি অপেক্ষা করছি। প্রভুপাদ বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ আমি কিছু ভুল বলেছি? প্রভুপাদ বললেন, না তুমি খুব ভালো বলেছ, যা বলেছ খুব ভালো বলেছ। অ্যাকচুয়ালি আমার তখন অ্যাকচুয়ালি এটা বলাটাও আমার আমি জানি না ঠিক কেন, আমি কয়েক মাস আমার তখন কয়েক মাস আমি ইসকনে কেবল যোগদান করেছি, আমার জ্ঞান তখন ততটা ছিল না, অল্প আমি আমার মনে হচ্ছিল যে যে বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, সেই নিয়ে হয়তো আমার অল্প জ্ঞান নিয়ে আমি আমার বিদ্যা প্রকাশ করতে গেছি, জ্ঞান প্রকাশ করতে গেছি। এবং আর একটা ভয় ছিল যে এই সাধুটি, আমি ভেবেছিলাম প্রথমে যে ওর সঙ্গে আলোচনা করে ওকে হয়তো আমি এই পথে টানতে পারব, কিন্তু পরিণামে তা না করে ওকে আমি প্রায় একরকম আমাদের প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে যেন সে চলে গেল। সেই জন্য আমারও মনে মনে একটু ক্ষোভ হচ্ছিল যে কোথায় প্রচার করতে গেলাম, এই প্রচার করতে গিয়ে তাকে আমি তাড়িয়ে দিলাম। সেই জন্য আমার ভয় ছিল যে প্রভুপাদ হয়তো আমাকে তিরস্কার করবেন, কিন্তু প্রভুপাদ পক্ষান্তরে আমাকে বললেন যে আমি যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। পরবর্তীকালে আমি দেখেছি প্রভুপাদ মায়াবাদীদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করতে চান, আমাদের বলা কোনো রকম কম্প্রোমাইজ মায়াবাদীর সঙ্গে প্রভুপাদ করতে চান, দেননি, করতে চাননি। প্রভুপাদের বক্তব্য ছিল মহাপ্রভু যেটা দিয়েছে সেটিই সর্বশ্রেষ্ঠ, তার উপরে আর কিছু নেই। চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। এইভাবে ঋষিকেশে আমাদের দিনগুলি কাটছিল, প্রভুপাদকে ঘিরে, প্রভুপাদকে কেন্দ্র করে আমাদের সারা দিন কাটত। এবং মাঝে মাঝে প্রভুপাদ নিজে এসে আমাদের রান্না শেখাতেন। একদিন আমি অন্য রান্না করেছি, রাইস রান্না করেছি, একটু ইয়ে হয়ে গেছে, রান্নাটা ঠিক হয়নি। তো প্রভুপাদ আমাকে বললেন, চলো আমি তোমাকে দেখাবো কিভাবে রাইস রান্না করতে। তো বাসমতি রাইস দেরাদুনে খুব ইয়ে, ঋষিকেশে খুব ভালো বাসমতি রাইস পাওয়া যায়। তো প্রভুপাদ আমাকে শেখালেন কিভাবে, নিজেই করলেন, করার পরে আমাকে দেখালেন যে এমন রান্না হয়েছে, এত সুন্দরভাবে রান্না হয়েছে যে প্রত্যেকটি চালের দানা আলাদা আলাদা আছে, একটার সঙ্গে একটা জোড়া লাগেনি। এবং ওখানে একদিন প্রভুপাদ একাদশীর দিন, আমরা একাদশী পালন করতে ভুলে গেছি, তো আমরা অন্ন নিয়ে নিয়েছি। তো প্রদ্যুম্ন প্রভু আমাদের সঙ্গে ছিলেন, প্রদ্যুম্ন প্রভুকে বলা হতো পণ্ডিতজি, প্রভুপাদী মানে উনি খুব ইয়ে, প্রভুপাদের সংস্কৃত সম্পাদক ছিলেন, যদি আমেরিকান, ও সংস্কৃত জ্ঞান ছিল খুব, নিজে থেকেই ইয়ে করেছিলেন। আর ও যেখানে যেত ওর কয়েক বাক্স বই থাকতো ওর সঙ্গে, প্রভুপাদ এই নিয়ে অনেক সময় মজা করতেন যে এই বইগুলিকে ক্যারি করছে বলে। যাই হোক, সেটা আমি বলতে চাই না, প্রভুপাদ বলতে পারতেন, আমি ঠিক আমার জ্যেষ্ঠ গুরু ভাইকে সেইভাবে বলতে চাই না। তো প্রভুপাদ প্রদ্যুম্নকে দেখে খুব বললেন, তিরস্কার করলেন যে পণ্ডিতকে দেখে তাহলে লাভ কি সঙ্গে, ও যদি একাদশী কবে সেটাই যদি না বলতে পারে। প্রভুপাদ সেদিন নিজেও আমাদের সঙ্গে সঙ্গে তিনি একাদশী ভঙ্গ করলেন। এবং তার পরের দিন আমরা প্রভুপাদকে জিজ্ঞাসা করলাম, প্রভুপাদ কি করব যে একাদশী তোর আজকে পালন হলো না। প্রভুপাদ বললেন, ঠিক আছে, কালকে একাদশী পালন করব। এর থেকে আমরা জানতে পারি যদি কোনো কারণে একাদশী ভঙ্গ হয়ে যায় তাহলে তার পরের দিন একাদশী পালন করতে। একদিন ঋষিকেশে প্রচন্ড ঝড় হয়, ঝড় বৃষ্টি, এত ঝড় বৃষ্টি হয় যে ইলেকট্রিকের তারগুলি, ওই যে যে পিলার থাকে সেগুলো ভেঙে যায়, এবং তার ফলে সেদিন রাত্রে আলো ছিল না, সারা দিন আলো ফিরে আসেনি, বিদ্যুৎ কারেন্ট ফিরে আসেনি। তো আমি প্রভুপাদের অন্ধকারে রাত্রে থাকতে হয়, প্রভুপাদ সে ইয়ে করতে পারবেন না, অনুবাদ করতে পারবেন না। এইভাবে আমি ঋষিকেশ শহরে গিয়ে, ওখান থেকে ঋষিকেশ শহরে গিয়ে আমি পেট্রোম্যাক্স এর খোঁজ করছিলাম। পেট্রোম্যাক্স কি বলে, হ্যাজাক লঞ্চ। তো তারপরে একটা জায়গাতে একটা হ্যাজাক ভাড়া পেয়ে আমি সেটা নিয়ে আসি এবং ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় আর এই প্রচন্ড ঝড় হচ্ছে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা সেদিন হয়েছিল। আমি যখন এসে ঘাটে পৌঁছেছি তখন দেখি যে লাস্ট যে নৌকো পারাপারের জন্য যে মোটর বোট ওখানে থাকে সেটা চলে গেছে। তো আমি ভাবলাম এখন কি করি। তো এদিকে যাওয়ার আরেকটা রাস্তা আছে যে ওখান থেকে প্রায় 1.5 মাইল দূরে লক্ষ্মণঝোলা, লক্ষ্মণঝোলা থেকে দিয়ে গঙ্গা অতিক্রম করে তারপরে ওপাশ দিয়ে আমি হেঁটে আসতে পারি। কিন্তু ওই পাশটা প্রায় জঙ্গলের মতো ছিল। তো এদিকে রাস্তা ছিল, গঙ্গার এপারে রাস্তা ছিল, কিন্তু গঙ্গার ওপারে কোনো রাস্তা ছিল না। এখন অবশ্য আমি দেখেছি হয়ে গেছে রাস্তা। এখন ঋষিকেশকে চেনাই যায় না প্রায়। যেই যে বাড়িতে আমরা ছিলাম গঙ্গা দর্শন সেটা আছে, কিন্তু তার চারপাশে এত বাড়ি হয়ে গেছে যে ওটা প্রায় ঢাকা পড়ে গেছে। তা আমি যাচ্ছি ইয়েতে লক্ষ্মণঝোলা পার হয়ে, আমার মনে আছে যে এত ঝড় যে ঝড়ে লক্ষ্মণঝোলা, লক্ষ্মণঝোলা একটা হ্যাঙ্গিং ব্রিজ, ওটা ঝুলছিল। যাই হোক, কোন রকমে ধরে ধরে ওপারে গেছি। ওপারে গিয়ে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি ওখানে কতগুলি দোকান ছিল। সে একজন দোকানদার আমাকে দেখে জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাচ্ছেন। আমি বললাম আমি গঙ্গা দর্শনে যাচ্ছি। ওই জায়গাটার নাম হচ্ছে, যাই হোক যে আমি নামটা এখন ভুলে গেছি, ওই যে জায়গাটা জায়গাটার নাম বললাম যেখানে আমাদের গঙ্গা দর্শন ছিল পানিটা। তো ওরা বলল যে আমি যখন খালি পায়ে ছিলাম, তো বলছে যে আপনি খালি পায়ে যাচ্ছেন, আর এই রাস্তাতে তো বিচ্ছু আছে, সাপও আছে। তো আমি বললাম ঠিক আছে, এখানে জুতো কিনতে পাওয়া যাবে কোথাও? আমি বলছি ঠিক আছে, বিচ্ছু যদি থাকে তাহলে জুতো পরে থাকলে কোনো অসুবিধা হবে। তো বললো না আপনি যাবেন না, এটা জঙ্গলের পথ। তা আমি আবার ফিরে গেছি। যখন ফিরে গেছি তখন আমি দেখলাম আর শুনতে পেলাম একটা মোটর বোটের শব্দ আসছে। তা আমি গিয়ে দেখি যে নৌকাটা এপারে এসেছে। পরে আমি জানতে পারলাম যে কোনো একজন সরকারি অফিসার ওখানে কোনো কাজে ওইদিকে গিয়েছিল, ওকে ফিরিয়ে আনার জন্য বোটটা নিয়ে এসছে এবং সেই বোটে করে আমি ফিরে গেলাম। সেদিনই রাত্রিবেলা কি ব্যাপার? ও আচ্ছা, তুমি তো লিখে দিয়েছো প্রভাতের দৈনিক রুটিন কিভাবে ছিল, স্নান, গায়ত্রী, প্রসাদ পাওয়া, ঘুম ইত্যাদি। হ্যাঁ, স্নান, গায়ত্রী, প্রসাদ পাওয়া, অনুবাদ, যাই হোক আমি পরে বলব। তো রাত্রিবেলা আমরা কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম। আমার শিফট ছিল 12টা থেকে 2টো পর্যন্ত, 2 ঘন্টা করে আমরা এক একজন থাকতাম। আমি থাকতাম 12টা থেকে 2টো, তার আগে উপেন্দ্রপ্রভু থাকতো 10টা থেকে 12টা, আমি থাকতাম 12টা থেকে 2টো, তারপরে 2টো থেকে 4টা প্রমাণের স্বামী থাকতো, উনি একজন ভেনেজুয়েলার সন্ন্যাসী ছিলেন আমাদের গুরুভ্রাতা, আর তারপরে তমালকৃষ্ণ মহারাজ 4টের সময় আসতেন। তো এইভাবে আমরা সকলকে এক প্রভুপাদের সঙ্গে থাকতাম কেউ। তো সেদিন রাত্রিবেলা আবার আমাদের জেগে থাকতে হতো প্রভুপাদের সঙ্গে থাকলে ঘুমিয়ে ঘুমানোটা। তমালকৃষ্ণ মহারাজ এত সুন্দরভাবে প্রভুপাদের সেবার ব্যবস্থা করতেন, যে আমাদেরকে তিনি এইভাবে ইয়ে করতেন, যে প্রভুপাদের প্রভুপাদের সামনে সঙ্গে থাকা মানে জেগে থাকতে হবে। আর তমলকৃষ্ণ মহারাজ আমাকে আমাদের সেইভাবে ইয়ে করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন। তাই মাঝে মাঝে প্রভুপাদ বলতেন কি করছো, এবং প্রভুপাদ ডাকতেন, আমরা মাঝে মাঝে প্রভুপাদের মাসাজ করতাম, এবং প্রভুপাদ তখন স্বতঃস্ফূর্তভাবে অনেক কিছু বলতেন নিজে থেকে। তো সেদিন রাত্রিবেলা আমি প্রভুপাদের ঘরের বাইরে বারান্দাতে আমি বসে আছি, প্রভুপাদ আমাকে ডাকলেন, আমি যখন প্রভুপাদের মশারি তুলে প্রভুপাদ বললাম, প্রভুপাদ কিছু বলবেন? প্রভুপাদ বললেন যে আমার দেহত্যাগের সময় এসছে, দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু, ইনি ইংরেজিতে বলেছে, দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু লিভ মাই বডি, আই ওয়ান্ট টু লিভ মাই বডি ইন বৃন্দাবন, সো প্লিজ মেক অ্যারেঞ্জমেন্ট টু টেক মি টু বৃন্দাবন। অর্থাৎ যে আমার দেহত্যাগের সময় এসেছে, আমি বৃন্দাবনে দেহত্যাগ করতে চাই, তোমরা এক্ষুনি আমাকে বৃন্দাবন নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। প্রভুপাদ যে কোনোদিন আমাদের ছেড়ে চলে যাবেন সেটা আমাদের মনে কখনো কল্পনাও আমরা করতে পারতাম না। আমরা ভাবতাম প্রভুপাদ চিরকাল আমাদের সঙ্গে থাকবেন। তাই সেই সংবাদটি, সেই কথাটি প্রভুপাদের বজ্রাঘাতের মতো আঘাত করেছিল। আমি ছুটে নিচে গিয়ে তমলকৃষ্ণ মহারাজকে তুলে, ঘুম থেকে তুলে আমি বললাম যে প্রভুপাদ এরকম বলছে। তমলকৃষ্ণ মহারাজ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে ছুটে এসেছে। প্রভুপাদ তমলকৃষ্ণ মহারাজকে সেই কথাই বললেন যে তার তিনি বৃন্দাবনে দেহ রাখতে চান, তাই জন্য সঙ্গে সঙ্গে তার বৃন্দাবনে না দিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। আমরা সেই রাত্রেই সমস্ত বাধা সমস্ত কিছু প্যাক করে নিই। সকালবেলা আমরা ভেবেছিলাম প্রভুপাদের যেহেতু শরীর খারাপ, তাই হয়তো ট্রেনে করে প্রভুপাদকে নিয়ে যাওয়াই ভালো হবে, গাড়িতে করে না নিয়ে, কিন্তু ট্রেনে প্রভুপাদ শুয়ে শুয়ে যেতে পারবেন। তমলকৃষ্ণ মহারাজ আর আমি হরিদ্বার স্টেশনে গেলাম, এবং যখন জিজ্ঞাসা করলাম স্টেশন মাস্টারকে, আমরা ভেবেছিলাম যে একটা পুরো কম্পার্টমেন্ট, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট আমরা প্রভুপাদের জন্য নেব, কিন্তু দেখা গেল একটা পুরো কম্পার্টমেন্ট কি, একটা ফার্স্ট ক্লাসে একটা সিট পর্যন্ত ছিল না। তখন ওই গাড়িতে করেই প্রভুপাদকে নিয়ে যাওয়ার আয়োজন করা হল। ঋষিকেশ থেকে আমরা দিল্লিতে আসি, সেই রাত্রি প্রভুপাদ দিল্লিতে ছিলেন, এবং পরের দিন সকালবেলা প্রভুপাদ বৃন্দাবনে যাত্রা করলেন। ভক্তরা হঠাৎ প্রভুপাদ আসছে এই সংবাদ পেয়ে একেবারে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু প্রভুপাদ যে কেন আসছেন সেটা কেউ জানত না। প্রভুপাদ এসেছেন, ভক্তরা প্রায় বৃন্দাবনে তখন বেশ কয়েকজন ভক্ত ছিল, প্রায় শতদুয়েক ভক্ত হবে আমার মনে আছে। গুণার্ণব প্রভু উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ছট্টিকাড়াতে যেখানে রাস্তাটা বৃন্দাবনের দিকে যায় আগ্রা রোড থেকে, আমি দেখলাম যে হঠাৎ একজন মোটরসাইকেল স্টার্ট করে একজন ভক্ত ইয়ে করলো, গাড়িটা প্রভুপাদ যে আসছে সেই খবরটা দেওয়ার জন্য গুণান্নব প্রভু আরেকজন কেউ দুটো মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল রাস্তায়। তখন তো সেলফোন ছিল না যে কখন আসছে সেটা বলার জন্য, জানাবার জন্য ওই মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিল। আর মোটরসাইকেল নিয়ে উনি আমাদের সামনে সামনে আগে আগে গিয়ে মন্দিরে গিয়ে খবর দিয়েছে, ভক্তরা সব রাস্তায় এসে দাঁড়িয়েছে প্রভুপাদকে সম্বর্ধনা করার জন্য। প্রভুপাদ সেখান থেকে মন্দিরে গেল, দর্শন জ্ঞান করলেন, এবং দর্শনের পরে প্রভুপাদের গুরু পূজা হলো। গুরু পূজার পর প্রভুপাদ তার ঘরে গেলেন। বৃন্দাবনে প্রভুপাদের যে বাইরের ঘরটি দর্শন দিতে, সমস্ত ভক্তরা সেই ঘরে গিয়ে সমবেত হল। তখন প্রভুপাদ বললেন, কেন তিনি বৃন্দাবনে এসেছেন? তিনি বললেন যে আমি বৃন্দাবনে এসেছি, আমার দেহ রাখার সময় এসেছে, বৃন্দাবনে দেহ রাখতে চাই, তাই আমি এসেছি। ভক্তরা এতক্ষণ আনন্দে একদম উদ্বেল হয়ে উঠেছিল, আর নিমেষের মধ্যে তারা তাদের সেই আনন্দ যেন লুপ্ত হয়ে এক বিষাদের পরিবেশ আচ্ছন্ন করেছিল। অনেক ভক্ত কাঁদতে শুরু করেছিল প্রভুপাদের মুখে এরকম কথা শুনে। তখন প্রভুপাদ বলতে শুরু করেন ভগবদ গীতার, দেহি নস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র বিজতি। এই শ্লোকটির পর্যালোচনা করে শিল প্রভুপাদ বলতে থাকেন যে তথা দেহান্তর প্রাপ্তি, দেহান্তর আত্মা অবিনশ্বর, আত্মা নিত্য, আত্মা যতক্ষণ দেহে থাকে ততক্ষণ দেহটি জীবন থাকে, যখন আত্মা দেহটি ছেড়ে চলে যায় তখন দেহটির মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়। এইভাবে প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। তাতে ভক্তরা স্বাভাবিকভাবেই আশ্বস্ত হয়েছিল, এবং বিশেষ করে প্রভুপাদ বললেন ধীরস্তত্র নামিচ্ছতি। ধীর, ধীর মানে কে? যারা প্রকৃত তত্ত্বজ্ঞান যাদের আছে তারাই হচ্ছে ধীর। অর্থাৎ যারা দেহ এবং আত্মার পার্থক্য, জড় এবং চেতনের পার্থক্য যারা বুঝতে পারে, তা জানতে পারে, জেনেছেন, তারাই হচ্ছেন ধীর। এবং তারা মুহ্যতি, এই জন্ম মৃত্যুর ব্যাপারে তারা মুহ্যমান হন না, তারা শোকাক্রান্ত হন। ভক্তরা যখন সবাই চলে যায় প্রভুপাদের ঘর থেকে, যখন বেরিয়ে যায় তখন প্রভুপাদ আমাকে ডাকলেন, দেখে আমাকে বললেন যে এখন থেকে তুমি আমার জন্য আর রান্না করো না, আর আমাকে খাওয়ার জন্য জোর করো না। যখন ক্ষুধা থাকে না, যখন ক্ষুধা নেই তখন খেয়ে কিলাম, এই বলে প্রভুপাদ আমাকে তার জন্য রান্না করতে নিষেধ করলেন। তখন আমার মনে হলো পরীক্ষিত মহারাজ যেভাবে প্রায়োপবেশনে তার দেহত্যাগের প্রতীক্ষা করছিলেন, প্রভুপাদও যেন ঠিক সেইভাবেই তার দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। এখন থেকে তিনি আর কিছু খাবেন না, তার মানে এইভাবে তিনি তার দেহ রাখবেন। আমি তমাকৃষ্ণ মহারাজকে বললাম এভাবে রান্না করতে নিষেধ করেছেন এবং তাকে কোনো কিছু জোর করতে না করেছেন খাওয়ার জন্য। তমাকৃষ্ণ মহারাজ খুব চিন্তিত হয়ে পড়েন যে এখন তাহলে কি করি। প্রভুপাদ যখন বলেছেন তখন তার নির্দেশ তো লঙ্ঘন করা যায় না, অথচ কিভাবে আমরা প্রভুপাদের সঙ্গে ডিল করবো? একদিক দিয়ে প্রভুপাদ বলেছেন তার জন্য রান্না না করতে, তাকে খেতে জোর না করতে, কেন তিনি এখন থেকে উপবাস করে পুরোপুরি উপবাস করতে মনস্থ করেছেন, সংকল্প করেছেন। অথচ এইভাবে তো প্রভুপাদকে আমরা চলে যেতে দিতে পারি না। এইভাবে রামকৃষ্ণ মহারাজ খুব চিন্তাগ্রস্ত হয়ে আমার সঙ্গে আলোচনা করতে শুরু করেন কি করা যায়। এবং ইতিমধ্যে ভক্তরা বিদেশ থেকে আসতে শুরু করে। যখন প্রভুপাদ দিল্লিতে যখন রাত্রে থামেন, তখন তামালকৃষ্ণ মহারাজ আদি কেশব মহারাজকে, উনিও জিবিসি ছিলেন এবং আমেরিকার নিউ ইয়র্কে জিবিসি ছিলেন, তাকে তামালকৃষ্ণ মহারাজ ফোন করে বলেন প্রভুপাদ এইভাবে বৃন্দাবনে যাচ্ছেন, এবং এই কথাটি খবরটি যেন সবাইকে জানিয়ে দেওয়া হয়। তো সেই খবরটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সমস্ত সন্ন্যাসী এবং জীবিসিরা বৃন্দাবনে এসে উপস্থিত হন। দু তিন দিনের মধ্যেই তারা অনেকে এসে উপস্থিত হন এবং একদিন দুপুরবেলা, দুপুরে মানে 4:30-4:30 সময়, তারা একত্রিত হয়ে তারা একটা মিটিং করে। আমি সেই মিটিংয়ে ছিলাম না, আমি প্রভুপাদের সেবায় যুক্ত ছিলাম, প্রভুপাদের সামনে সঙ্গেই আমি সবসময় প্রায় থাকতাম। তো সেই মিটিংয়ে তারা আলোচনা করেছিলেন যে কি করা যায়। প্রভুপাদ চলে যেতে চাইছেন, আমরা তাহলে এখন কি করব, সেই বিষয় নিয়ে তারা সকলে মিটিং করেছে। আজকে তাহলে এটুকুই থাক। জয় শ্রী শ্রী রাধা মদন মোহন কি জয়, জয় শ্রী শ্রী কৃষ্ণ বলরাম কি জয়।